الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام মুহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরাতুল আসর তিলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। আপনারা যদি কিছুক্ষণ ধৈর্য ধরে বসেন, মনোযোগের সাথে শুনেন, তাহলে আমি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে অত্যন্ত জরুরি আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য অনেক দরকারি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়টা আমরা পরিষ্কারভাবে বোঝার জন্য প্রথমে তিলাওয়াতকৃত সূরা সূরাতুল আসরের শানে নজুল বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনের তফসিরের পরিভাষায় কোনো সূরা বা কোনো আয়াত যদি কোনো অবস্থার প্রেক্ষিতে নাজিল হয়, তাহলে সেই অবস্থাকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নজুল বলা হয়। কোনো ঘটনা উপলক্ষে কোরআনের কোনো অংশ নাজিল হলে উক্ত ঘটনাকে সেই অংশের শানে নজুল বলা হয়। কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে কোরআনের কোনো অংশ নাজিল হলে সেই সমস্যাটাকে নাজিলকৃত অংশের শানে নজুল বলা হয়। কোনো প্রশ্নের জবাবে কোরআনের কোনো অংশ নাজিল হলে সেই প্রশ্নটাকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নজুল বলা হয়। সেই হিসাবে একটা বিশেষ অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছিলেন, সেই অবস্থাটাই এই সূরার শানে নজুল। তাই আমরা প্রথমে সূরায়ে আসরের শানে নজুলটা বোঝার চেষ্টা করি। যে অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ সূরাতুল আসর নাজিল করেছিলেন তা হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়স পূর্ণ হওয়ার পর যখন তার কাছে আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন এবং রাসূল তার রেসালতের দায়িত্ব পালনের জন্য মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আবু জাহাল তার দলবল নিয়ে বলতে লাগল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে আবু জাহাল তার দলবলকে নিয়ে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার অপবাদ দিল, কোন কারণে? দাওয়াত ও তবলিগের কারণে। রাসূল সমাজের মানুষকে দাওয়াত দিতেছিলেন, সমাজের মানুষের কাছে তবলিগ করতেছিলেন, এই জন্য আবু জাহাল তার দলবলকে নিয়ে রাসূলকে বলতে লাগলো তিনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আবু জাহালের দলবলের এই অপবাদের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেছেন। এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আবু জাহালদের কথার জবাব দিলেন তাই নয়, বরং সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মানুষের জন্য লাভ ক্ষতি যাচাই করার একটা স্কেল নির্ধারণ করে দিয়েছে। দুনিয়ার কখনকার কোন মানুষটার জীবন সফল, কোন মানুষটার জীবন লাভবান আর কোন মানুষটার জীবন ক্ষতিগ্রস্ত, এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ এই সূরার ভিতরে একটা সুস্পষ্ট মাপকাঠি, একটা পরিষ্কার স্কেল এই সূরার ভিতরে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের কার জীবন লাভবান আর কার জীবন ক্ষতিগ্রস্ত, এটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সুস্পষ্টভাবে বুঝতে পারব যদি এই সূরায় আল্লাহ যে স্কেল নির্ধারণ করে দিয়েছেন সেই স্কেলটা যদি আমরা বুঝতে পারি। এই সূরার ভিতরে আল্লাহ সর্বযুগের সর্বলোকের সমস্ত মানুষের মধ্যে কার জীবন লাভবান আর কার জীবন ক্ষতিগ্রস্ত, এটা সাব্যস্ত করার জন্য, বোঝার জন্য একটা স্কেল নির্ধারণ করে দিয়েছেন। এই স্কেলটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্রত্যেকেই যার যার জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারবো যে আমার জীবনটা লাভের জীবন না আমার জীবনটা ক্ষতির জীবন। এই সূরার মধ্যে আল্লাহ মানুষের জীবনের লাভ ক্ষতি নির্ধারণের জন্য যে স্কেল সাব্যস্ত করে দিয়েছেন, এই স্কেলের দ্বারা আবু জাহাল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত বলল, এই স্কেলের মাধ্যমে তাদের দুইজনের মধ্যেও কার জীবন লাভের জীবন আর কার জীবন ক্ষতির জীবন তা এই স্কেলের দ্বারাই বোঝা যাবে। সূরাতুল আসরের নির্ধারিত স্কেলের দ্বারা মুহাম্মাদুর রসুলুল্লাহর জীবন লাভবান না ক্ষতিগ্রস্ত আর আবু জাহালের জীবন লাভবান না ক্ষতিগ্রস্ত তাও এই সূরার স্কেলের দ্বারাই সাব্যস্ত হয়ে যাবে। বিষয়টা বর্ণনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই সূরার শুরুতে বলেন ওয়াল আসরি, আমি সময়ের কসম খেয়ে বলছি। এই সময় বলতে এর অনেক ব্যাখ্যা আছে, তন্মধ্যে একটি ব্যাখ্যা হল প্রতিটি মানুষকে দুনিয়াতে একটা সীমিত সময় দিয়ে পাঠানো হয়। প্রত্যেকটা মানুষের জীবনের একটা শুরু আছে এবং একটা শেষ আছে। এই জীবনটা, জীবনের সীমিত সময়টা প্রতিটি মানুষের জন্য একটা পুঁজি, এবং এই পুঁজি ব্যবহার করে তাকে দুনিয়াতে একটা মুনাফা হাসিল করার জন্য পাঠানো হয়। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহর দেওয়া একটা পুঁজি, এটা ব্যবহার করে একটা মুনাফা হাসিল করার জন্য প্রতিটি মানুষকে দুনিয়াতে পাঠানো হয়। এই জন্য এই জীবন পুঁজি, এই সময়টার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণটা শুরু করেছেন। প্রতিটি মানুষকে আল্লাহ সীমিত জীবনের একটা পুঁজি দিয়ে পৃথিবীতে পাঠান, এই পুঁজি ব্যবহার করে যেন সে একটা মুনাফা অর্জন করতে পারে। সেই মুনাফাটা কি? সেই মুনাফাটা হলো একমাত্র জান্নাত। সুতরাং যে ব্যক্তি তার জীবন পুঁজি ব্যয় হওয়ার আগে আগে, ফুরিয়ে যাওয়ার আগে আগে, শেষ হয়ে যাওয়ার আগে আগে জান্নাতের খরিদ্দার হতে পারে, তার জীবন হয় লাভের জীবন। আর যে ব্যক্তির জীবন ফুরিয়ে যায় কিন্তু জান্নাত হাসিল করতে পারে না, তার জীবনটা হয় ক্ষতিগ্রস্ত জীবন। লাভ এবং ক্ষতি, এই দুইটা শব্দের ব্যবহার ব্যবসায়ের সাথে হয়। কেউ কোনো কিছুর ব্যবসা করলে হয়তো লাভবান হয় আর না হয় ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনটাকে পুঁজি বানিয়ে দিলেন এবং জান্নাতকে তার মুনাফা হিসাবে অর্জন করার ব্যবস্থা করে দিলেন, এখানেও একটা ব্যবসা আছে। সেই ব্যবসাটাও আমাদের বোঝা দরকার যে এই পুঁজির সম্পর্কটা কোন ব্যবসায়ের সাথে, এবং এই পুঁজি বিলীন হওয়ার আগে আগে জান্নাত নামের মুনাফা অর্জন করা কোন ব্যবসায়ের সাথে। এখানেও আল্লাহ আমাদের জন্য একটা ব্যবসায়ের ব্যবস্থা করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পবিত্র কোরআনের একায়েতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মর্মার্থ হলো, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছেন এবং এর বিনিময়ে মুমিনের জান মাল কিনে নিয়েছেন। এই হলো মুমিন বান্দাদের সাথে আল্লাহর বেচা কিনার ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছে জান্নাত বিক্রি করেন এবং এর বিনিময়ে মুমিনের জান মাল খরিদ করেন। এই কথাটা বুঝলে লাভের ব্যবসা এবং ক্ষতির ব্যবসাটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের তফসিরকারীগণ তফসিরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন এর প্রতিটি মানুষের জন্যই জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছেন। এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে কোনো বাড়ি তৈরি করেননি। ফেরাউন নামে একজন মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাইছেন। নমরুদ নামে একজন মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একজন মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাইছেন। কিন্তু এই বাড়িগুলি কোনো মানুষকেই আল্লাহ ফ্রি দিয়ে দেবেন না, এমনিতেই দিয়ে দেবেন না। ঘোষণা দিয়েছেন, বাড়িগুলি আমি বিক্রি করব। এই জন্য জান্নাতের বাড়িগুলি আমরা খরিদ করার জন্য দুনিয়াতে আসি। তাই যে ব্যক্তি দুনিয়ার জীবনে জান্নাতের খরিদ্দার হতে পারে তার জীবন হয় লাভের জীবন, আর যেই ব্যক্তি দুনিয়ার জীবন শেষ হয়ে গেল জান্নাতের খরিদ্দার হতে পারল না তার জীবনটাই হলো ক্ষতিগ্রস্ত জীবন। দুনিয়ার জীবনটা ফুরাবার আগে আগে যে ব্যক্তি ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাতের খরিদ্দার হতে পারে, আল্লাহ তার কাছে তার জন্য নির্ধারিত জান্নাতের বাড়িটা বিক্রি করে দেন। এই লোকটা হলো লাভবান। যে ব্যক্তি ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করা বাড়ি খরিদ করতে পারে না তার জীবনটা হয় ক্ষতির জীবন। কাজেই আমাদের কার জীবন লাভবান এবং কার জীবন ক্ষতিগ্রস্ত তা বুঝতে হলে এই সূরায় আল্লাহ যে স্কেল নির্ধারণ করে দিয়েছেন সেই স্কেলের ভিত্তিতেই আমাদের বিষয়টা বুঝতে হবে। জান্নাতের এই বাড়িগুলি যে সমস্ত লোক ঈমান এবং আমলের বিনিময়ে কিনে নেয় তারা লাভবান হলো। যারা ঈমান আমলের বিনিময়ে দুনিয়ার জীবনে জান্নাত কিনে নিতে পারে না তারা তো ক্ষতিগ্রস্ত হলো, তাদের কাছে জান্নাতের বাড়িগুলি বিক্রি করা হবে না। এখন প্রশ্ন জাগে, তাদের জন্য তো জান্নাতে বাড়ি আল্লাহ তৈরি করে রেখেছিলেন, যেহেতু তারা তাদের জন্য নির্মাণ করা বাড়িগুলি কিনল না, তাহলে তাদের বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে এই প্রশ্নের জবাবে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এর মর্ম হলো যে সমস্ত লোকেরা ঈমান আমলের বিনিময়ে তাদের জান্নাতের বাড়িগুলি কিনে নিবে, যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, এদের জন্য জান্নাতে যে বাড়িগুলি নির্মাণ করা হয়েছিল সেই বাড়িগুলি মুমিন মুসলমানদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে। কাজেই জান্নাতের বাড়িগুলি আমরা আল্লাহর কাছ থেকে যে মূল্যের বিনিময়ে কিনে নেব সেই মূল্য আল্লাহ এই সূরাতুল আসরের ভিতরে সাব্যস্ত করে দিয়েছেন দুটি জিনিস, ঈমান এবং আমল। ঈমান এবং আমলের বিনিময়ে প্রত্যেকটি মানুষ জান্নাতের বাড়ি খরিদ করতে পারে। যে ঈমান আনবে না, আমল করবে না, তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করা থাকলেও সে তার বাড়িটা খরিদ করতে পারবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের এই সীমিত সময় যেটা আল্লাহর সাথে জান্নাত বেচা কিনা করার পুঁজি, এর কসম খেয়ে বলেন, ওয়াল আসরি, আমি তোমাদের জীবন পুঁজির কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই এই জান্নাত বেচা কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র পরবর্তী আয়াতগুলিতে উল্লিখিত ব্যবস্থা যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর বাকি সমস্ত মানুষই ঈমান আমলের বিনিময়ে জান্নাতের বাড়ি খরিদ করে না, তারাই ক্ষতিগ্রস্ত। সুতরাং এই স্কেল দ্বারা মাপলে পরিষ্কারভাবে ধরা পড়বে মুহাম্মাদুর রসুলুল্লাহ ক্ষতিগ্রস্ত নন, বরং আবু জাহেলরাই ক্ষতিগ্রস্ত। মোহতরম হাজিরিন, তাই আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষ ঈমান আনবে এবং নেক আমল করবে তারাই শুধু তাদের জীবন ব্যবসায় লাভবান হবে। যারা ঈমান আনবে না, নেক আমল করবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত তা সাব্যস্ত করার মাপকাঠি হলো দুইটা, ঈমান এবং নেক আমল। মানুষের এই ঈমান এবং নেক আমলের সমষ্টিকে আল্লাহর ইবাদত বলা হয়। আমরা আল্লাহর প্রতি ঈমান আনব এবং সেই অনুপাতে আমল ভালো করব, এই ঈমান এবং আমলকেই বলা হয় ইবাদত। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুতরাং পরিষ্কার হয়ে গেল আমাদের ইবাদত হলো জান্নাতের মূল্য, এই মূল্যের বিনিময়ে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করবেন। আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনি এবং নেক আমল করি, তখন আমাদের এই ঈমান আনা এবং নেক আমল করাটাকে ইবাদত বলা হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, অপরকেও ঈমান আনার দাওয়াত দিবে, অপরকেও ঈমানের উপর নেক আমলের উপর অটল থাকার জন্য ধৈর্য ধারণ করার উপদেশ দিবে, এবং অপরকেও ঈমান আমলের উপর অটল থাকতে যে কষ্ট সহ্য করতে হয় সেই কষ্ট সহ্য করার উপদেশ দিবে। এক কথায় আমরা নিজেরা আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হব ঈমান আমলের ইবাদতের মাধ্যমে, আর অপরকেও জান্নাতের খরিদ্দার হওয়ার দাওয়াত দিব ঈমান আমলের উপর অটল থাকার উপদেশের মাধ্যমে, এবং অটল থাকতে যে ধৈর্য ধারণ করতে হয় সেই ধৈর্যের মাধ্যমে। নিজেরা যখন ঈমান আনব, নেক আমল করব, তখন এইটাকে পরিভাষাগতভাবে ইবাদত বলা হয়। অপরকে যখন ঈমান আমলের দাওয়াত দিব এবং এর উপর ধৈর্য ধারণের সাথে অটল থাকার উপদেশ দিব, তখন ওইটাকে খেলাফত বলা হয়। ঈমান আমল নিজে করলে তার নাম ইবাদত, ঈমান আমলের দাওয়াত অপরকে দিলে তার নাম খেলাফত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখেরও বেশি নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য নয়, খেলাফতের জন্য। তারা নিজেরাও ঈমান আমল ভালো করেছেন এবং অপরকেও ঈমান আমলের দাওয়াত দিয়েছেন। সুতরাং অন্যান্য মানুষের কাজ হলো ইবাদত, আর নবীগণের কাজ হলো সাথে সাথে খেলাফত। নিজেরাও ঈমান আমলে অটল থাকবেন, অপরকেও ঈমান আমলের দাওয়াত দিবেন। নবী রসুলগণের বৈশিষ্ট্য হলো এটাই যে অপরকে দাওয়াত ও তবলিগের কাজ করে যাবেন, এটা নবী রসুলগণের বৈশিষ্ট্য। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আবারও বলছি, নিজেরা যখন আমরা ঈমান আনব, নেক আমল করব, তখন এটাকে ইবাদত বলা হয়। অপরকে যখন ঈমান আমলের দাওয়াত দিব, অপরের জন্য যখন ঈমান আমলের ব্যবস্থা করব, তখন এটাকে খেলাফত বলা হয়। সাধারণ মানুষের দায়িত্ব শুধু ইবাদত, আর নবীগণের দায়িত্ব ইবাদতের সাথে সাথে খেলাফত নবীগণের দায়িত্ব। এই জন্য কোরআনের ভাষায় নবীগণকে আল্লাহর খলিফা বলা হয়েছে। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে আমার খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠাবো। এই প্রথম নবী, প্রথম খলিফা। এইভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহর খলিফা বানাইছেন। এই খলিফা বানাইছেন কথার মানেই হলো যে আপনারা শুধু নিজের ঈমান আমল নিয়ে বসে থাকলে চলবে না, অপরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। এই জন্য নবী রসুলগণকে আল্লাহ তার খলিফা বলে ঘোষণা দিয়েছেন। দাওয়াত ও তবলিগের মাধ্যমে আল্লাহর সরাসরি খলিফা হতে পারেন একমাত্র নবী রসুলগণ। নবী রসুলগণ ছাড়া আর কেউ সরাসরি আল্লাহর খলিফা হতে পারেন না। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় খলিফা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা কেন বলা হয়? যেহেতু নবী রসুল ছাড়া আল্লাহর সরাসরি খলিফা আর কেউ হতে পারেন না। এই চারজনের কেউই তো নবী রসুল ছিলেন না, তারা খলিফা কীভাবে হলেন? এই প্রশ্নেরও পরিষ্কার জবাব এখানে উল্লেখ হওয়া দরকার। এই প্রশ্নের জবাব হল, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম সরাসরি আল্লাহর খলিফা নন, তারা রাসুলের খলিফা। আবু বকর রাসুলের প্রথম খলিফা, সরাসরি আল্লাহর খলিফা নন। উমর রাসুলের দ্বিতীয় খলিফা, উসমান রাসুলের তৃতীয় খলিফা, আলী রাসুলের চতুর্থ খলিফা। অর্থাৎ তাদেরকে যে খলিফা বলা হয়, এরা ডাইরেক্ট আল্লাহর খলিফা নন, বরং তারা আল্লাহর খলিফার খলিফা। দাওয়াত ও তবলিগের কাজটা হলো খেলাফত, আর এই কাজটা যাদের দায়িত্ব তারা হলেন খলিফা। এই খেলাফত আর খলিফা, এই দুইটা শব্দের পার্থক্য পরিষ্কার হওয়া দরকার। দাওয়াত ও তবলিগের দায়িত্বটার নাম হলো খেলাফত, আর এই দায়িত্বটা যারা পালন করেন তাদেরকে বলা হয় খলিফা। এবার যেহেতু নবী রাসুল ছাড়া আর কেউ সরাসরি আল্লাহর খলিফা নন, এই জন্য মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, কাজেই এই নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত খেলাফতের কাজ করবে কারা? এই প্রশ্ন বাকি থাকে, এই প্রশ্নের জবাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে নবী রসুলের আগমন শুরু হলো, খেলাফতের কাজ চালু হলো। মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নবী রসুলের আগমন সমাপ্ত হয়ে গেল, খেলাফতের কাজ বন্ধ হয়ে গেল। অথচ মুহাম্মাদুর রসুলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের কাছে দাওয়াত ও তবলিগ চালু থাকা দরকার, খেলাফতের কাজের দরকার বাকি আছে, কিন্তু খলিফা আসা বন্ধ হয়ে গেছে। তাহলে এই পরবর্তী যুগে এই খেলাফতের দায়িত্বটা পালন করবে কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের জবাবটা পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার। এই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আরেকটা বিষয় আমরা স্মরণ রাখি, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, কুনতুম খাইরা উম্মাহ, তোমরা অন্যান্য সকল নবীর উম্মতের চেয়ে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কাজেই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, রাসূলও আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন হাদিসে। এই শ্রেষ্ঠত্বের কারণটা কি? এর পরিষ্কার কারণ হলো, দাওয়াত ও তবলিগের কাজ আগের যুগে নবী রাসূলগণ করতেন, উম্মতেরা এই দায়িত্ব পালন করতে পারত না। কিন্তু তোমাদের নবী যেহেতু শেষ নবী, এই জন্য তোমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ও তবলিগের কাজ, যা ছিল একমাত্র নবীগণের কাজ, এই কাজটা শুধুমাত্র এই নবীর উম্মত করে যেতে হবে। এই মহান দায়িত্ব পালনের জন্য আল্লাহ এবং তার রসুল এই নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি আবারও বলছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ শুধুমাত্র নবী রাসূলগণ করতেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী হওয়ার কারণে, যেহেতু ওনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, তাই এই দাওয়াত ও তাবলীগের কাজটা এই নবীর উম্মতের উপর অর্পিত হয়েছে। এই জন্য এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মদিয়ার জন্য দাওয়াত ও তাবলীগ এত বড় গুরুত্বপূর্ণ এবং এতই জরুরি বিষয় যে এই দাওয়াত ও তাবলীগের কাজ চালু থাকা না থাকার উপর এই উম্মত দুনিয়াতে শান্তিতে বসবাস করা না করা নির্ভর করে। এ প্রসঙ্গে এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগেকার আমলে কোনো এক নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার অধিকাংশ উম্মতেরা খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। সামান্য কিছু উম্মত আছে, এরা খারাপ কাজ করে না, নিজেরা ভালো কাজ করে কিন্তু অন্যকে ভালো কাজের দাওয়াত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিশতাকে নির্দেশ দিলেন, যারা খারাপ কাজ করে তাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করে দাও, যারা ভালো কাজ করে তাদেরকেও আযাব দিয়ে ধ্বংস করে দাও। ফিরিশতা আল্লাহর কাছে জানতে চাইলেন, যারা খারাপ কাজে লিপ্ত হয়ে গেল তাদের খারাপ কাজের অপরাধে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ভালো কথা, যারা এখনও ভালো কাজ করে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজের কারণে গজব দিয়ে ধ্বংস করে দাও, আর যারা ভালো কাজ করে এদেরকে, অন্যদেরকে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ চালু রাখলো না, এই অপরাধে এদেরকেও আযাব দিয়ে ধ্বংস করে দাও। এই হাদিসের আলোকে সূরায়ে আসরের মর্মটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, শুধু নিজেরাই ঈমান আনবে আর নেক আমল করবে তাই নয়, অপরকেও ঈমান আমলের দাওয়াত দিবে এবং এর উপর অটল থাকার জন্য, ধৈর্যের সাথে অটল থাকার জন্য উপদেশ দিবে। কাজেই কোনো মানুষ আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য, কোনো জাতি, কোনো উম্মত, কোনো কৌম আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু নিজেদের ঈমান আমল যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত অপরের মধ্যে দাওয়াত ও তাবলীগ চালু না রাখবে। আপনারা অধৈর্য না হলে খেলাফত সম্পর্কে আরও মহামূল্যবান একটা কথা কয়েক মিনিটে আমি আপনাদের সামনে তুলে ধরব, আর যদি আপনারা অধৈর্য হয়ে গিয়ে থাকেন তাহলে আমার কথা এখানেই সমাপ্ত করে দেব। তাহলে আমরা মনে রাখি আমরা যখন নিজেরা ঈমান আনবো, নেক আমল করবো, তখন এটাকে ইবাদত বলা হবে। ওপরের মধ্যে যখন ঈমান আমলের ব্যবস্থা করব তখন সেটাকে খেলাফত বলা হবে। এই খেলাফতের পদ্ধতি দুইটা, একটা হলো হুকুমতের মাধ্যমে খেলাফত, আর একটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো খেলাফতের পদ্ধতি দুইটা, একটা হলো রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত, আর একটা হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত। রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন আঙ্গুলে গণার মতো মাত্র কয়েকজন নবী রসুল। হযরত দাউদ আলাইহিসসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েম করেছিলেন, সুলাইমান আলাইহিসসালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েম করেছিলেন, এক কথায় মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন নবী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কায়েম করেছিলেন, আর বাদ বাকি অধিকাংশ নবী রসুলগণ আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও খেলাফত কায়েম করেছিলেন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমেও খেলাফত কায়েম করেছেন, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত কোনো সময় চলে, কোনো সময় বন্ধ হয়ে যায়, কোনো সময় চলে, কোনো সময় বন্ধ হয়ে যায়, কিন্তু দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খেলাফত এই উম্মতের বরকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করে গেছেন, কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কোনো দিন বন্ধ হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত সদা সর্বদা চালু থাকবে, কোনোদিন একটু সময়ের জন্য বন্ধ হবে না। সদা সর্বদা দিনে রাতে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে অনবরত এই উম্মতের মধ্যে দাওয়াত ও তবলিগের কাজ চালু থাকবে এবং এটা ধরে রাখবে একমাত্র এই উম্মত। এই জন্য কোরআন এবং হাদিসে এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে বর্তমান বিশ্বে প্রচলিত তবলিগি জমাতের ব্যবস্থা কায়েম করেছেন, চালু করেছেন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তাহলে সদা সর্বদা যদি এই উম্মতে দাওয়াত ও তবলিগের কাজ চালু থাকার কথা হয় তাহলে ইলিয়াস চালু করলেন, এর আগে দাওয়াত ও তবলিগের কাজটা করলো কারা? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, দাওয়াত শব্দের অর্থ হলো আল্লাহর পথে ডাকা, তবলিগ শব্দের অর্থ হলো মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া। এই যে আল্লাহর পথে ডাকা এবং আল্লাহর কথা পৌঁছে দেওয়া, যাকে দাওয়াত ও তবলিগ বলা হয়, এটা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানার থেকেই চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কিন্তু হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এখানে যে নূতন সংযোজনটা করলেন সেটা হলো, সারা বিশ্বে একই পদ্ধতিতে একই নিয়মে একই ইন্তজামে একই ডিসিপ্লিনে সারা দুনিয়ার মানুষকে একই নিয়মে দাওয়াত ও তবলিগের কাজ চালু রাখার ব্যবস্থাটা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি করছেন। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির জন্মের আগেও দুনিয়ার মানুষকে আল্লাহর পথে ডাকার ব্যবস্থা ছিল। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির জন্মের আগেও দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু সারা দুনিয়াতে একই ব্যবস্থাপনায় ছিল না। কথাটা আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। নামাজের জমাতে কাতার সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার থেকেই চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কিন্তু আগের যুগের মুসল্লিগণ হাদিসের বিবরণ মতে কাতার সোজা করতেন। কাতারে দাঁড়ানো মুসল্লিরা নিজেদের কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে কাতার সোজা করতেন। পরবর্তী যুগের মুসলমানদের মধ্যে দেখা গেল যে হাদিসের নিয়মে কাতার সোজা করার কথা অনেক মুসল্লি জানে না। এই জন্য হাদিসের নিয়ম না জানার কারণে নিয়ম মতো কাতার সোজা করতে পারে না, এলোমেলোভাবে কাতারে দাঁড়ায়। এদেরকে ভিন্নভাবে কাতার সোজা করার জন্য প্রত্যেক মসজিদে এখন কাতার সোজা করার ডাক দেওয়া হয়। এই ডাক দেওয়ার কথা হাদিসে নাই, কিন্তু হাদিসে যা আছে কাতার সোজা করার কথা এই ডাকের মাধ্যমে সহজ হয়। যেমনভাবে কাতার সোজা করা শরীয়তের কাজ, ডাক দেওয়া তার সহায়ক ব্যবস্থা, তেমনিভাবে দাওয়াত ও তবলিগ উম্মতের কাজ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর নয়া ব্যবস্থা দান করেছেন। আমার কথা বুঝে থাকলে আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, অনুগ্রহপূর্বক একটু জবাব দিলে আমার কথার ফিনিশিং হয়ে যাবে। সেটা হলো, জমাতে নামাজের কাতারে ডাক দেওয়া সুন্নত না কাতার সোজা করা সুন্নত? ডাক দেওয়ার ব্যবস্থাটা আমরা চালু করলাম কেন? ওই সুন্নতটা জিন্দা রাখার স্বার্থে। ঠিক তেমনিভাবে দাওয়াত ও তবলিগের কাজটা হলো উম্মতের দায়িত্ব। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তবলিগি জমাত নামে একটা ডাক দিয়েছেন এই দায়িত্বটা রক্ষা করার স্বার্থে। আমার বক্তব্য আগাগোড়া বুঝে থাকলে সর্বশেষে একটা প্রশ্ন এবং আপনাদের উত্তরের মাধ্যমে আমি আজকের বক্তব্য শেষ করতে চাই। সেটা হলো, দাওয়াত ও তবলিগের কারণে এই উম্মত শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেল কিনা? এই উম্মত শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেল কোন কারণে? দাওয়াত ও তবলিগের কারণে। কাজেই এই শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এই শ্রেষ্ঠ উম্মতের কাতারে সামিল হওয়ার জন্য আমি মনে করি এই তবলিগি জমাতের চিল্লায় কে কে যাবেন আজকে একটা লিস্টি করে নাম লেখাইয়া গেলে ভালো হয়। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা দাদামা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।